إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। প্রথম শর্ত ছিল ঈমান, দ্বিতীয় শর্ত ছিল ইখলাস, আর তৃতীয় শর্ত ছিল ইত্তেবা ও সুন্নাহ। প্রথম শর্ত যে ঈমান, এই ঈমানের কতগুলো স্তর রয়েছে আজকে আমরা আলোচনা করব ঈমানের পরিপূর্ণ বিষয়টা নিয়ে। ইস্তিকমালুল ঈমান, কামেল ঈমান, পরিপূর্ণ ঈমানের চারটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি واحب لله وابغض لله فقد استكمل الايمان। যে ব্যক্তি চারটা কাজ করবে শুধুমাত্র আল্লাহর জন্য, সে ব্যক্তি তার ঈমানকে ইস্তিকমালা পরিপূর্ণ করলো, কামেল করে ফেললো। কামেল পীর না, কামেল ঈমান। আমাদের দেশে পীর কামেল হয়ে যায় না, পীর কোনো কামেল টামেল কোনো হাদিস কোরআনে নেই। হাদিসে যেটা পাওয়া যায় তা হচ্ছে কামেল ঈমান, পরিপূর্ণ ঈমান, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, সেই ঈমানকে ইস্তিকমাল করেছে, পরিপূর্ণ করেছে। হাদিসটা আছে আবু দাউদ শরীফের 4683 নম্বর হাদিস, তিরমিজির 2521 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 15617 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, কোন জিনিসকে বা কোন ব্যক্তিকে কোন মানুষকে ভালোবাসে শুধু কার জন্য, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়া আবগাদা লিল্লাহি, আবার আল্লাহর জন্য ঘৃণা করে, কারো সঙ্গে শত্রুতা পোষণ করে, কাউকে ঘৃণা করে, তাও আল্লাহর জন্য। কয়টা হলো? দুইটা। তিন নাম্বার ওয়া আতা লিল্লাহি, এবং সে আল্লাহর জন্য দান করে, কাউকে কিছু দান করলে তাও করে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহি, এবং কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলে তাও থাকে আল্লাহর জন্য। এই চারটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইস্তিকমালা ঈমানাহু, সে ব্যক্তি তার ঈমানকে ইস্তিকমাল করলো, পরিপূর্ণ করলো। আমরা এই বিষয়গুলোকে নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব, এজন্য বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়াত করেন। প্রথম বিষয় হচ্ছে মান আতা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য ব্যয় করে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সে যা কিছু ব্যয় করে আল্লাহর জন্যই করে। ব্যক্তিগত যে কোনো ব্যয় করা, এমনকি নিজে যখন নাস্তা করে খাওয়া দাওয়া করে তাও করে কার জন্য? কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা পেট দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের তোমার উপর একটা হক আছে, আমি আল্লাহর সেই হক আদায় করার জন্য আল্লাহ নির্দেশিত রাসূল প্রদর্শিত সেই হক আদায় করার জন্য খাওয়া দাওয়া করছি। তাহলে কার জন্য হচ্ছে এটা? আল্লাহর জন্য। এমনি ভাবে পরিবারের খরচ, আপনি আপনার বিবি বাচ্চাদের জন্য আহাল বর্গের জন্য বাজার করতে গেলেন, উদ্দেশ্য হচ্ছে কি এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পরিবারের তোমার উপরে হক রয়েছে, আমি আল্লাহর সেই নির্দেশ আর রাসূলের সেই নির্দেশ পালন করার জন্য এই পয়সাপাতি খরচ করে বাজার করে খাওয়াচ্ছি। এটা কার জন্য হলো? এমনি ভাবে আপনি গরিব যত মিসকিনকে সাহায্য করছেন এই সবগুলোই হবে কার জন্য? আমরা মনে করি যে শুধুমাত্র দান খয়রাত করলে এটা আল্লাহর জন্য হয়, আর নিজে যেগুলো খরচ করি, পরিবারের জন্য যেগুলো খরচ করি, এগুলো বোধহয় আল্লাহর জন্য না, না এগুলো আল্লাহর জন্য, আতাল্লাহর অন্তর্ভুক্ত। শুধুমাত্র একটু নিয়তটাকে ঘুরাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। হাদিসটা আছে বুখারীর একেবারে প্রথম দিকে, বুখারীর হাদিসটা কয়েক জায়গায় আছে, এর মধ্যে 6689 নম্বর হাদিস, মুসলিমের 5036 নম্বর হাদিস, এরপরে নাসাইতে আছে 75 নম্বরে, ইবনে মাজাহ আছে 4227 নম্বর হাদিস, বুখারীর শুরুতেও হাদিসটা আছে, সেখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়াতের উপরে। এই সমস্ত আমল বলতে গুনাহের কাজ না, আবার অনেকে আছে লটারির টিকিট কেনে, নিয়াত করে কি পাইলে পরে 20 লাখ টাকা মসজিদ দান করব, এগুলো হারাম। কারণ হচ্ছে এই, কোন গুনাহের কাজে যদি সওয়াবের নিয়াত করা হয় এটা আল্লাহর সঙ্গে মজাক করা হয়। অনেকে আছে মাজারের টাকা দিয়ে মসজিদ তৈরি করে, ভালো কাজই তো করে, মাজারের টাকা দিয়ে মাদ্রাসা আলিল্লাহ বোর্ডিং চালায়, অসুবিধা কি, ভালো কাজ করে। এই যে গোলাপশা মাজার আছে, অনেকে মনে করে তো একটা মসজিদ চলছে, এটা মনে রাখতে হবে কোনো বেশ্যাখানা দিয়ে পতিতালয় দিয়ে তা দিয়ে ইনকাম করে যদি কোনো ব্যক্তি মসজিদ করে, জায়েজ না হারাম? বেশ্যাখানা যেরকম হারাম, মাজারে পয়সা দেওয়া তার চেয়ে অনেক গুণ বেশি হারাম। কারণটা কি, বেশ্যাখানায় যে ব্যক্তি বেশ্যাগিরি করে সেটাকে পাপ মনে করে, গুনাহ মনে করে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেন জীবনের কোন এক প্রান্তে গিয়ে তওবা তার নসিব হতে পারে। কিন্তু যে ব্যক্তি মাজারে টাকা দেয়, যে ব্যক্তি মাজারের ইবাদত করে, সে এটাকে ইবাদত মনে করে কাজ করে, এই ব্যক্তি জীবনেও তওবা করবে না। এই জন্য শয়তান জিনা করলে খুশি হয় না, চুরি চিন্তায় ডাকাতি করলে খুশি হয় না, শয়তান খুশি হয় বেদাত করলে পরে। কারণ ওই জেনাকার চোর ডাকা জীবনের এক পর্যায়ে ভুল বুঝতে পেরে তওবা করতে পারে, কিন্তু বেদাতি লোক এ জীবনেও তওবা করবে না। একজন বেদাতি যারা এই মানুষ মরলে পরে মিলাদ পড়ায়, সওয়াবের কাজ মনে করে করায় না, গুনাহ করে পয়সা খরচ করে, তারা এরকম ভাবে 40 করে পত্রিকায় বিজ্ঞাপন দেয় চেহলাম, আবার একটু ফার্সিতে লেখে, হয়তো সে জানেও না যে এটা কোন ভাষা। এই চেহলাম কোন আরবি ভাষা না, কোরআনের ভাষা না, হাদিসের ভাষা না, আল্লাহর নবীর ভাষা না, আল্লাহর ভাষা না, এটা ইরান দেশের অগ্নি পূজকদের ভাষা। বুঝা গেল ভাষায় যেরকম অগ্নি পূজকদের ভাষা, এই কাজগুলো অগ্নি পূজকদের তৈরি করা। 40 মৃত্যুবার্ষিকী, ম্যারেজ ডে যোগ হয়েছে নতুন করে, এই সমস্ত বেহায় আপনা কাজ, এই সব কাজে যদি আপনি খরচ করেন এইটা আবার অন্তর্ভুক্ত হবে না। বলছিলাম যে বিষয়টা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা মনে রাখতে হবে, গুনাহের কাজে যদি কোনো ব্যক্তি ভালো নিয়াত করে এটা সওয়াব তো দূরের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মজাক করা কৌতুক করার কারণে তার ঈমান যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আজকে ভালো করে বুঝে নেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুযায়ী সওয়াব হবে, নিয়াতের উপর আমল নির্ভরশীল। সেটা কোন আমল? আমল তিন রকম, একটা হচ্ছে আমাল ইবাদত, যেগুলো ইবাদতের জন্য করা হয় সেখানে নিয়াত করব, সালাতের সময় আমরা নিয়াত করি, এইখানে নিয়াত করি ইবাদত করার জন্য না, এখানে নিয়াত করি এইরকম ব্যায়াম আমি করছি না, করছি কি আল্লাহর জন্য, নিয়াত নিয়াতুল ইখলাস, এই কাজটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি, এই নিয়াত করা হচ্ছে এখানে নিয়াত। এই জন্য এই নিয়াত মুখে পড়া লাগে না, হজের সময় নিয়াত লাব্বাইক মুখে পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা বিহাজ্জাতিন, লাব্বাইক বিউমরাতিন, কিন্তু নামাজের নিয়াত, রমজানের নিয়াত এগুলো মুখে পড়া লাগে না, কারণ এখানে নিয়াতটা কিসের জন্য? তামিজুল ইবাদাতি মিনাল আদাত, আমি এই কাজটা ইবাদত হিসেবে করছি, অভ্যাসজনিত কারণে নয়, ব্যায়াম আকারে নয়, আল্লাহকে খুশি করার জন্য করছি, এই জন্য নিয়াত করতে হয়। দুই নাম্বার আমল হচ্ছে আমলে মুবাহাত, কিছু কাজ আছে মুবাহ, এমনি সওয়াবের কাজও না গুনাহের কাজও না, মুবাহ বৈধ, এই জিনিসগুলোতে সওয়াবের নিয়াত করলে সওয়াব হয়, গুনাহের নিয়াত করলে গুনাহ হয়। ঘরে আপনি জানালা কাটবেন, উদ্দেশ্য করলেন এই জানালা দিয়ে রাস্তার মেয়েদেরকে দেখা যাবে, এই জানালা দিয়ে গান শোনা যাবে, এরকম যদি উদ্দেশ্যে ঘরে জানালা কাটে সওয়াব না গুনাহ? পক্ষান্তরে যদি উদ্দেশ্য এই করে এই জানালা দিয়ে আলো আসবে, সে আলো দিয়ে আমি কোরআনের তেলাওয়াত করব, এই জানালা থেকে আজানের আওয়াজ শোনা যাবে, আজান শুনে মসজিদে চলে যাব, এই উদ্দেশ্যে যদি কোনো একজন ঘরে জানালা কাটে সওয়াব না গুনাহ? এই হলো নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুই নাম্বার আমল। তৃতীয় আর এক প্রকার আমল আছে, যেই আমলগুলো গুনাহের কাজ, এইগুলোর মধ্যে নিয়াত করা সওয়াবের নিয়াত করা, এটা আল্লাহর সঙ্গে মজাক করা, উপহাস করা, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটার দ্বারা সওয়াব তো দূরের কথা। আপনি বলুন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অনেকে আছে এরকম, নিয়াত আমার ভালো আছে, নামাজ না পড়লে হবে কি, মনটা ঠিক আছে, ঈমান ঠিক আছে, নিয়াত ভালো আছে, ওই বেটা নামাজ না পড়লে ঈমানই না, ঈমান ঠিকঠাক কোথেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি একত্র সালাত ইচ্ছা করে ত্যাগ করেছে সে কুফরি করেছে। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, যে ব্যক্তি সালাত কায়েম করে সে মুমিন, আর যে সালাত কায়েম করে না সে মুমিন না। তাহলে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওর কি ঈমান আছে? ওর ঈমানই নাই, ঠিকঠাক কোথেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোর ঈমান নাই। এজন্য মনে রাখতে হবে, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুযায়ী আমল নির্ভর করবে নিয়াতের উপরে, এটা ওই সমস্ত আমল যেগুলো মুবাহ কাজ, যেগুলো শরীয়তে বৈধ করেছে, এমনি সওয়াব না গুনাহ না, ওই সমস্ত জায়গায় সওয়াবের নিয়াত করলে কি হবে? সওয়াব হবে। আলোচনা হচ্ছিল আল্লাহর জন্য যে দান করে, দা আতালিল্লাহি, তেমনি ভাবে আল্লাহর জন্যই সে বিরত থাকে, আল্লাহর জন্য দান করে। মধ্যে আরো কিছু আলোচনা আমি করতে চাই, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে নির্দেশ করলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, একটা আয়াতে চারটা নির্দেশ রয়েছে, চারটা হেদায়াত, সূরা কসাসের 77 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহু আদ্দারুল আখিরা, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন তার মাধ্যমে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো, আদ্দারুল আখেরা, আখেরাতের বাড়ি, আখেরাতের নিবাস তুমি তালাশ করো, অন্বেষণ করো। দুই নম্বর, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার থেকে তোমার অংশ ভুলে যেও না। তিন নম্বর বললেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এবং তোমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো। চার নম্বরে বললেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি জমিনে অর্থ সম্পদ তোমার আছে এই জন্য তুমি ফিতনা ফাসাদ করো না। এখানে পরিষ্কার হয়ে গেল, প্রথম নম্বর হুকুম ছিল অবতাগি ফিমা আতাকাল্লাহু আদ্দারুল আখিরাতা, তোমার এই সম্পদ, তোমার এই অর্থ, এটার মাধ্যমে তুমি আল্লাহর কাছে জান্নাত রয়েছে, এই জান্নাত পাওয়ার চেষ্টা করো, এটাকে উড়াবার চেষ্টা করো না। একজন মুমিনের মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য এখানি, একজন মুমিন মনে করে আমার যে সমস্ত সম্পদ সবগুলো কার, আল্লাহর, এটা আল্লাহ বলছেন ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দান করেছেন এর মাধ্যমে তুমি আখেরাতের বাড়ি অন্বেষণ করো। মমিন এটাই বিশ্বাস করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 109 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবগুলোর একচ্ছত্র মালিকানা আল্লাহ। এখানে পরিষ্কার করে দিলে মালিকানা কার, আল্লাহ। আমরা কোনো কিছুর মালিক না, সবকিছুর মালিক কে, আল্লাহ। আমার জীবনের মালিক আমি না, আমার হাত পা চোখ নাক কান সবকিছুর মালিক কে, আল্লাহ। এটা আল্লাহকে মনে করা, নিজেকে কোনো কিছুর মালিক মনে না করা। কাফের মনে করে দুনিয়ায় যা কিছু সে অর্জন করেছে এই সব কিছু তার নিজের ক্ষমতা বলে এবং নিজের অধিকার, নিজের বুদ্ধি, নিজের কৌশল এগুলোর মাধ্যমে অর্জন করেছে। এজন্যই সূরায়ে হুদের 87 নম্বর আয়াতে রয়েছে, শোয়েব আলাইহি সালাতু ওয়াসসালাম যখন তার জাতিকে আল্লাহর হুকুম মতো ব্যয় করার জন্য বললেন, তার জাতি কি বলল, ওয়া আননাফালা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ, শোয়েব, ইয়া শোয়েবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, এই তোমার সালাত কার কোনো কাজ নাই, তুমি যে সালাত আদায় করে সালাত বোধহয় তোমাকে সবসময় আদেশ করে, আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে যা করেছি এইগুলো ছেড়ে দেই, আর আমাদের মালের ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো ব্যয় করব তা বাধা দেওয়া, এটাই তোমার কাজ, এটাই তোমার সালাত আদায় আদেশ করে। দেখবেন এখনো যারা এখনো এই সমস্ত নাস্তিক মুরতাদ এরকম ভাবে আরো যারা এই জাতীয় লোক আছে এ কথাই বলে, আমাদের বাপ দাদার যুগ থেকে এই কাজগুলো করে আসলাম, তোমাদের হাদিস কোরআনকে এইগুলো বাধা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, রাখো তোমার হাদিস। অনেকে বলে ফেলে আমাদের এত বড় বড় বিশ্বাসরা কি বুঝে না, এত বড় বড় আলেমরা কি বুঝে না, বুঝলা খালি তোমরা, এরকম ভাবে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাদিস বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে বাপ দাদার দলিল পেশ করে দেয়। আপনি এদেরকে যত রকম কোরআন এবং হাদিসের দলিল পেশ করবেন তারা এটাই বলবে, বাপ দাদার যুগ থেকে করে আসলাম, আমাদের বড় বড় আলেমরা করে, এরা কি কম বুঝে, এই দলিলগুলোই পেশ করে, এছাড়া আর কোনো দলিল নেই। আপনি যখন খুলে খুলে হাদিস দেখাবেন তারা এগুলো পড়বে না, কারণ এটা তাদের পূর্বপুরুষ আগের যুগে যুগে নবীদের যারা বিরোধিতা করেছে, হকের যারা বিরোধিতা করেছে, তাদের এটাই ছিল জবাব, আমাদের বাপ দাদার যুগ থেকে করেছি। এরপরে বলল যে আমাদের মালের ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো ব্যয় করব, আমরা খাব উড়াব, এখানে বাধা দেওয়াই কি তোমার কাজ? এমনি ভাবে তারা মনে করত দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে, এখনো যারা বলে এটা আগের যুগের কাফেররাও বলতো। কোরআনের সূরা আল মুমিনুন এর 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কাফেররা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, আমাদের জীবন তো একটাই, এই দুনিয়ার জীবন, আমরা মরে যাব, জীবিত হব, শেষ, এর তো আর কিছু নেই, মুমিন মনে করে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোর হিসাব নেবেন এবং সে অনুযায়ী সে আল্লাহর নির্দেশ মতো ব্যয় করে। একজন কাফের মনে করে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যৌন সমস্যা অথবা ক্ষুধার সমস্যা, পেট সমস্যা। এরা বলেও থাকে পেট ঠিক তো সব ঠিক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলো সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাআকুলুল আনআম, ওই কাফের লোকগুলো তারা দুনিয়াতে আরামায়েশ করে, ওয়াকুলুনা এবং খাওয়া দাওয়া করে, কামা তাআকুলুল আনআম যেরকম পশুরা খাওয়া দাওয়া করে। একটা পশু পেট সর্বস্ব প্রাণী, সে মনে করে আমার জীবনটা খাওয়া দাওয়া করে কোন রকম পার করতে পারলেই শেষ। কাফেররাও সেটাই মনে করে, ওদের জীবনে আর কোন উদ্দেশ্য নেই, দুনিয়াতে আসলাম কে কার চেয়ে বেশি খেতে পারবে এটার প্রতিযোগিতা হয়। আল্লাহ তাআলা কোরআনের সূরায়ে মুহাম্মাদের 12 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা আরামায়েশ করে এবং খায়, কামা তাআকুলুল আনআম, যেরকম ভাবে পশুরা খায়। পরিষ্কার কাল আনআম, পশুরা যেরকম খায় সেরকম তারা খাওয়া দাওয়া করে। এই জন্য দুনিয়াতেও দেখবেন ব্যবসায়ীও দুই রকম, এক প্রকার ব্যবসায়ী সবসময় প্রতিযোগিতা করে কেমনে কামাই করা যাবে, হালাল হারামের সে বাদ বিচার করে না। রমজান আসতে শুরু করেছে, এই রমজানে কিভাবে পয়সা বেশি কামাই করা যাবে, এই জন্য এখন থেকে মজুদদারি শুরু করেছে, বাজারে দাম বাড়ানো শুরু করেছে, এই জাতীয় এক প্রকার ব্যবসায়ী। এদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, ইন্নাত-তুজ্জারা ইবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, নিশ্চয়ই ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে অপরাধী হিসাবে উঠবে, ইল্লা মান ইত্তাকাল্লাহ বাররা ওয়াসাদাকা, তবে হ্যাঁ যারা আল্লাহকে ভয় করেছে এবং ন্যায়সঙ্গতভাবে ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে তাদেরটা ভিন্ন। এই হাদিসটা আছে তিরমিজির 1210 নম্বর হাদিস, অবশ্য হাদিসটা সনদ দুর্বল। আর এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকু আল আমিনু মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, সৎ ব্যবসায়ী যারা, যারা সত্যিকার অর্থে ন্যায়সঙ্গতভাবে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নবিয়িন, তারা কিয়ামত উঠবে নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা শহীদদের সাথে। এই হাদিসটাও তিরমিজিতে 1209 নম্বর হাদিস, সনদ এটারও দুর্বল। এমনি ভাবে আমাদের পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলেছেন, আতাআলিল্লাহি, মুমিনরা দান করবে কার জন্য, কামাইও করবে আল্লাহর হুকুম মতো হালাল ভাবে সৎ ভাবে, ব্যয় করবে কার জন্য, আল্লাহর জন্য ব্যয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুমিনের কোনো কাজ ইবাদত ছাড়া হয় না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমাকে অসুস্থ অবস্থায় দেখার জন্য আসলেন, রুগ্ন অবস্থা, রোগীর সেবা করা, রোগকে দেখতে আসা। আমি বললাম যে আমার অনেক মাল আছে, আমি সমস্ত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য ওসিয়ত করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা করো না, কুলতু ফাশত্রু, আমি বললাম তাহলে অর্ধেকটা দান করে দেই, বলতো আল্লাহ রাসূল বললেন, লা ক্বাল লা, কুলতু ফাসুলুস, তাহলে আমি এক তৃতীয় অংশ দান করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আসুলুস, আসুলুসু কাসির, এক তৃতীয় অংশ করতে পারো তাও বেশি হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদাহুম আলাতান, তুমি তোমার ওয়ারিসদেরকে সচ্ছল রেখে দাও, এটা তোমার জন্য ভালো, ওই অবস্থার থেকে তুমি তাদেরকে সব আল্লাহর রাস্তা দান করে তাদেরকে ফকির বানিয়ে গেলা, এরপরে তারা মানুষের কাছে ভিক্ষা করবে, ইয়াতাকাফফুনা আন-নাসা ফি আইদিহিম, তারা মানুষের কাছে ভিক্ষা করবে, এমনটার চেয়ে তাদেরকে সচ্ছল রেখে যাওয়া ভালো। এরপরে বলছেন আম্মাহমা আনফাক্তা ফাহুয়া লাকা সাদাকাতুন, তুমি তোমার পরিবারের পিছনে যা খরচ করবে সবগুলোই সাদাকা, হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, এমনকি তুমি যদি একটা লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দাও তাও ইবাদত। মানুষ মনে করে স্ত্রীকে ভালোবাসা এটা তো সম্পূর্ণভাবে একটা জাগতিক বিষয়, মানুষের সবচেয়ে ব্যক্তিগত বিষয় এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে একজন মানুষ যদি এই স্ত্রীকেও ভালোবাসে, এই জন্য বিয়ে করা আল্লাহর নবীর সুন্নত, স্ত্রীকে আদর করা নবীর সুন্নত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবেসেছেন, তাদের সাথে গল্প করেছেন, আমি সেই উদ্দেশ্যে স্ত্রীকে আদর করছি, তাহলে এটাও কি হয়ে যাবে? ইবাদত। এটাই হলো আতাওয়াল্লাহ, প্রথম যে বিষয়টা পূর্ণ ইমানদারের চারটা আলামত, এর প্রথম আলামত ছিল আতাওয়াল্লাহ, সে যা কিছু ব্যয় করে কার জন্য? আল্লাহর জন্য। এবারে দুই নম্বর আলামত, ওয়া মানাআলিল্লাহ, একজন মুমিন যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে তাও থাকবে কার জন্য? আল্লাহর জন্য। বিরত থাকা অনেক কারণ হতে পারে, এক তো হচ্ছে এই বিরত রয়েছে এই জন্য এ লোকটাকে দিলে সে অপচয় করবে, সে নিজে অপচয় করে না, অপব্যয়ী না, অন্যকে অপচয় করতে দেয় না, এটা এজন্য আল্লাহ সুবহানাহু, দুই কারণে অপব্যয় করে না মানুষ, একটা হচ্ছে কৃপণতা, একজন লোক ব্যয় করে না, কেন ব্যয় করে না? কৃপণতার কারণে, এটা প্রশংসিত না, আল্লাহ তাআলা কৃপণতাকে প্রতিবাদ করেছেন। আর একটা লোক ব্যয় করে কম, অপচয় থেকে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ব্যয় করে, প্রয়োজনের থেকে কম ব্যয় করা কৃপণতা, আর প্রয়োজন অনুযায়ী ব্যয় করা, তার অতিরিক্ত ব্যয় না করে, এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তুবাদদির তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তুমি অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? অপচয়কারী শয়তানের ভাই, এই কথা মনে করে সে অপচয় করে না, এই জন্য সে বিরত থাকে, মানা আলিল্লাহ, আল্লাহর জন্য বিরত থাকে। এমনি ভাবে নাজায়েজ কাজে সে সাহায্য সহানুভূতি করে না, অংশগ্রহণ করে না, এই কারণে বিরত থাকে। বিয়ের দাওয়াতে যাওয়া সুন্নাত, কিন্তু এখন যে বিয়ের দাওয়াত গুলো হয়, আপনি বিয়ের দাওয়াতে গেলে দেখবেন অনেকগুলো মেয়ে লোক গেটে দাঁড়িয়ে আছে, সাজগোজ দাঁড়িয়ে আছে বরকে ঠেকানোর জন্য, এরপর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি হবে, লেনদেন হবে, এরপরে কার জোর কত বেশি আছে ধাক্কা দিয়ে বের হয়ে ঢুকে পড়বে, এ একটা দেখা যাবে। এরপরে যারা দাওয়াত খেতে আসলো তাদের ভিডিও হচ্ছে, তার হাতে কি আছে, কিছু দিল কিনা, ওখানে নেওয়ার জন্য বাক্স তৈরি করা আছে, ক্যাশ বাক্সের মতো সব তৈরি করা আছে। এই জন্য যদি কোনো ব্যক্তি দাওয়াতে না যায়, যে এখানে এখন আর সেই সুন্নাত অবস্থা নেই, একটা বেদাতে পরিণত হয়েছে, এই জন্য বিরত থাকে, মানা আলিল্লাহে, সে আল্লাহর জন্যই বিরত, বিরত থাকতে হবে। এমনি ভাবে বর্তমান সমাজে যেটা বললাম ম্যারেজ ডের দাওয়াত, এরকম জন্মদিনের দাওয়াত, ঘটনা দিবসের দাওয়াত, এমনি ভাবে আরো কত দাওয়াত, মিলাদের দাওয়াত, এই সব দাওয়াত থেকে বিরত থাকে কিসের জন্য? এগুলো বেদাত, বেদাত থেকে বাঁচার জন্য, মানা আলিল্লাহি, সে আল্লাহর জন্য বিরত রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা অন্যায় কাজে, পাপ কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়দা 2 নম্বর আয়াত, এখানে পরিষ্কার হয়ে গেল সাহায্য সহানুভূতি হবে কিসের কাজে? ভালো কাজে, ন্যাক কাজে, অন্যায় কাজে কাউকে সাহায্য করা যাবে না, চুরি করার কাজে সাহায্য করা যাবে না, ঘুষ খাওয়ার কাজে সুদের কাজে এরকম অন্যায়ভাবে কোনো কাজ করছে, সব কাজে সাহায্য করা যাবে না। এই জন্য যুবকদেরকে মনে রাখতে হবে, একজন একজন মেয়ে লোককে ভালোবাসে অন্যায় অবৈধভাবে, সেখানে আপনি সাহায্য করলেন, তার চিঠি নিয়ে লেনদেন করলেন, আপনি হারাম কাজে সাহায্য করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন হয় এমন কাজে পরস্পরকে সাহায্য করো না। এমনি ভাবে গুনাহের কাজে ঋণ দেওয়া যাবে না। অনেকে আছে ঋণ নিয়ে, সুদে টাকা নিয়ে তারপরে অন্যায় কাজ করে, এগুলোতে ঋণ দেওয়া যাবে না। মানা আলিল্লাহি, আল্লাহর জন্য বিরত থাকা, এক কথায় আল্লাহ আল্লাহর রাসুলের তরিকা, আল্লাহর নির্দেশ, রাসুলের তরিকার পরিপন্থী কোনো কাজে কাউকে সাহায্য করা যাবে না, এর থেকে বিরত থাকবো। তাও কার জন্য? আল্লাহর জন্য। দুইটা গেল। তিন নম্বর হচ্ছে ওয়াহাব্বালিল্লাহি, ভালোবাসবে সে কাউকে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে, পার্থিব কোন উদ্দেশ্যে না। সে তার বাপকে ভালোবাসবে কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হচ্ছে এই, তোমরা অন্য কারো ইবাদত করো না, শুধু কার ইবাদত করো? আল্লাহ তার ইবাদত উল্লেখ করার পরে এরপরে বলছেন, অবিল ওয়ালিদাইন ইহসানা, আর তোমার ওয়ালিদাইনের সঙ্গে, পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় তোমার নিকট উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফিন, তুমি তাদের কোনো আচরণে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়ালা কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, অকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, এবং তাদের সামনে তোমার দয়ার ডানা বিনয়ের সাথে বিছিয়ে রাখো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তুমি বলো, হে আমার রব, তুমি আমার পিতামাতাকে সেরকম আদর দিয়ে, সোহাগ দিয়ে, আদরের সঙ্গে লালন পালন করো যেরকম ভাবে তারা শিশু অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে। এইভাবে পিতামাতার সম্মান করব কার জন্য? সন্তানকে ভালোবাসবো কার জন্য? ওয়াহাব্বালিল্লাহি, আল্লাহর জন্য। আমি আমার বন্ধু বান্ধবকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এমনি ভাবে আমার সব কিছু ভালোবাসার মূল কেন্দ্র হবেন কে? আল্লাহ হবেন। এটা আহাব্বালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য আমি কারোর সাথে বন্ধুত্ব করবো কার জন্য? আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎলোকদের সঙ্গী হও। এই আয়াতটা অবশ্য বেশি বেশি পীর সাহেবরা বয়ান করেন। কারা বয়ান করেন? এই তো পাওয়া গেছে সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য। আমরাও বলি সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু সেই সাদিকুন যে পীর সাহেব তা পাইলো কোথায়? মানুষকে ধোকা দেয় এভাবেই তারা। তারা কোরআনের আয়াত পড়লো, আয়াত পড়ে বলল আল্লাহ বলেছেন পীর সাহেবদের সঙ্গী হও। আর এখানে কি আল্লাহ পীর সাহেবদের সঙ্গী হতে বলেছেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন কুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। তাহলে আমি সাদিকুন কারা তা তালাশ করব, জিজ্ঞেস করবো কার কাছে? না বলতে জিজ্ঞেস করবো কার কাছে? আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ তুমি সাদিকুনদের সঙ্গী হতে বলেছো, কোন মাস সাদিকিন বলেছো, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছো, এই সত্যবাদী কারা? বড় প্যাচ লেগে গেছে, পীর সাহেবরা দাবি করে পীর সাহেবরা, খাজা বাবা গাজা বাবারা দাবি করে তারা, খানকাওয়ালারা দাবি করে তারা, আসলে সাদিকুন কারা তুমি একটু বলে দাও না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বরাতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, থুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব এবং সংশয় ভোগ করে না, ওয়াজাহাদু বিআমু ফি সাবিলিল্লাহি, এবং তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সাদিকুন, এরাই হচ্ছে কি সত্যবাদী, এরা এদের সঙ্গী হও, এটা আল্লাহ হুকুম করেছেন। এখন যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা, দূরের কথা, গরিব আর অশিক্ষিত লোকদের পয়সা কেমনে পকটস্থ করবে, এই জন্য নানান হিলা করে, পীরের কাছে দেখা করতে গেলে কিছু হাদিয়া ছাড়া দেখা করা ঠিক না। এমনি ভাবে যারা জিহাদ করা, দূরের কথা, ওদের শরীর টিপার জন্য দশজন আর টিপতে হয়, কেউ হাত টিপে, কেউ মাথা টিপে, কেউ পাও টিপে, এই সমস্ত লোক কি আয়াত অনুযায়ী সাদেকুন হবে? আল্লাহ এজন্য সাদেকুনদের পরিচয় নিজে দিয়েছেন। আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদেকুনদের সঙ্গী হতে বললেন, সেই আল্লাহ সাদেকুনদের পরিচয় দিলেন যেভাবে, আমরা কি আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো? আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানতে হবে, সাদেকুনদের সঙ্গী হও। এ কথার মানে এই নয় এই পীরের দরবার ওই পীরের দরবার এইখানে যাও এরকম মনে রাখবেন। আপনি দেখতেন ব্যক্তিগতভাবে লোকটা খুব ভালো, মাশা আল্লাহ খুব ভালো লোক, আচার ব্যবহার ভালো, আরে বেটা তাহলে অসুবিধা কি? হিন্দুদের হিন্দুদের মন্দির যাও না, ওখানেও যারা ব্রাহ্মণ আছে তারা কি ব্যবহার খারাপ করে নাকি? তারা ইবাদত করে না? খ্রিস্টানদের ওখানে যাও, সেখানে যারা চার্চে বসে আছে তারা কি খারাপ কথা বলে নাকি? ওরাও খারাপ কথা বলে না, ওরা ভালো কথা বলে। বৌদ্ধদের কাছে যাও না, সেখানে যে আছে তাদের যে ভিক্ষু সে বলবে ওম শান্তি ওম শান্তি, এরকম চিল্লাবে, শান্তির বাণী শোনাবো, তো ওরা তো ভালো কথা বলে। আমার এক জাতি একদল পীরের মুরিদ পীরের দরবারে গিয়ে বিভ্রান্ত হয় তাদের আচার ব্যবহার দেখে, তাদের নম্রতা দেখে। এটা মনে রাখতে হবে, যেখানে শিরিক আছে, যেখানে বিদআত আছে, এদের প্রথম শিরিক হচ্ছে এই পীরদের প্রথম আকীদা যে আল্লাহকে পাইতে হইলে পীরের ভায়া মাধ্যম ছাড়া পাওয়া সম্ভব না। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মাধ্যম আছে নবীরা শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? এ পার্থক্যটা ভালো করে বুঝবেন, আর বিভ্রান্ত করবো আপনাকে। আপনি বলবেন নবীরা তো মাধ্যম ছিল, নবীরা মাধ্যম ছিল কি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য, না আল্লাহর বাণী আমাদেরকে প্রচার করার জন্য? কোনটা? আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম, বান্দাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়ার মাধ্যম নয়। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? নবী রাসূলরা মাধ্যম ছিলেন ঠিক, সেই মাধ্যম কি বান্দাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য, না আল্লাহর বাণী বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য? কোনটা? এইটা মনে রাখতে হবে পরিষ্কার। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ইবাদতের ক্ষেত্রে কোনো ভয়া নেই, মাধ্যম নেই। আপনি নিজেও তা বিশ্বাস করেন, প্রত্যেক রাকাতে সালাতের মধ্যে বলেন ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। এইখানে আপনি কোনো ভায়া মানছেন না, মাধ্যম মানছেন না, আপনি সরাসরি বলছেন ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। হজ করতে গেলে আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি কেবলমাত্র তোমার কাছে হাজির, সরাসরি সম্বোধন করছেন। এরপরে আপনি পীরের কাছে গিয়া শিখলেন আল্লাহকে পাইতলে ভায়া মাধ্যম লাগে, জজের কাছে কথা বলতে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে বলতে উকিল ধরা লাগবে। সর্বনাশ করেছ আল্লাহকে, দুনিয়ার তুচ্ছ ঘৃণিত একটা জজের সঙ্গে তুলনা করে আল্লাহকে অপমান করেছে। আল্লাহ কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য কোনো কেউ নাই, আল্লাহর কাছে মানুষের এই সমস্ত নীতি চলে না। আল্লাহ বলছেন আমাকে ডাকো ডাইরেক্ট, আর জজের নিয়ম হলো ডাকো উকিলের মাধ্যমে। আপনি নিজে বলতে পারলেও উকিল লাগবে, আপনি বলেন যে আমি সরাসরি নিজে কথা বলবো, সেক্ষেত্রে আপনাকে নতুন করে দরখাস্ত করতে হবে। এখানে সিস্টেমই হচ্ছে ভায়া মাধ্যম, আর আল্লাহর সিস্টেমটাই হচ্ছে কি ভায়া মাধ্যম ছাড়া ডাইরেক্ট। এই জন্য মনে রাখতে হবে, পীরের কাছে গেলেই দেখবেন পীর বুঝাবে কি, পীর মুরিদের অন্তরে সব কিছু দেখে, কাশফ খোলা, কাশফ খোলা সব দেখে, এটা আলেমুল গায়েব দাবি করা। এমনি ভাবে পীর আপনাকে পার করে নিয়ে যাবে, পীর ছাড়া লাগে পাওয়া যাবে না। এই সমস্ত যাদের কাছে আছে এদের ইবাদত যত বেশি হোক না কেন, শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য যারা এই রোগে আক্রান্ত আছেন, আমি তাদেরকে বলবো, আপনি যখন নিশ্চিত এই পীরের মধ্যে আকিদাগতভাবে শিরিক আছে, এই পীরেরা বিশ্বাস করে এই সমস্ত আকিদা আল্লাহর ভাইয়ের মাধ্যম, বিশ্বাস করে তারা সব দেখে, বিশ্বাস করে মুরিদের অন্তরে তারা ঢুকে আর বের হয়, বিশ্বাস করে তারা আকাশ খোলা থাকে, এরকম যখন তাদের আকিদা আছে, এরপরে তাদের আচার ব্যবহার যত ভালো হোক তাদের থেকে পরহেজ করা জরুরি, দূরে থাকা জরুরি। বলছিলাম যে বিষয়টা কোন মাসাদিকিন, আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আলেমকে ভালোবাসবো কার জন্য? এখন আলেম যদি আল্লাহর কথা না বলে নিজের দিকে আসে ডাকে, তাহলে কি আমরা তাকে মানতে পারবো? এটা মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী, ইন্না রাজুলান যারা খানলাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন লোক অপর গ্রামে তার একটা ভাইকে সাক্ষাৎ করতে গেল, ফা আরসাদাল্লাহু লাহু আলা মুদরাজাতিহি মালাকান, আল্লাহ তাআলা রাস্তায় একজন ফেরেশতা নিয়োগ করে দিলেন, ফালাম্মা আতা আলাইহি, যখন ওই ফেরেশতার কাছে লোকটা আসলো, কাল আইনা তুরিদ, ফেরেশতা ওই লোকটাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, কালা উরিদু আখানলি ফি হাযিহিল কারিয়া, লোকটা বলল ওই গ্রামে আমার একজন বন্ধু আছে, দিনী ভাই আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, কালা হাল্লাকা আলাইহি মিন নিয়ামাতিন তারুবুহা, সে কি তোমার কোন উপকার করেছে যে উপকারের কারণে তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ, কালা লা, না এমন কোন অনুগ্রহ দয়া তার নাই, গায়রা আন্নি আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, তবে আমি তাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, কালা, তখন ফেরেশতা বলল, ফাইন্নি রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি ফেরেশতা দূত এসেছি তোমার কাছে, বিআন্নাল্লাহা কদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন ওই কারণে যে কারণে তুমি তাকে ভালোবাসছো, তুমি ওই লোকটাকে যে যার জন্য ভালোবাসছো, যে আল্লাহর জন্য, সে আল্লাহ তোমাকে সেজন্য ভালোবাসেন। এজন্য এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে বসা, একটা লোক যাচ্ছে, বলেন যে রাসূলুল্লাহ ওই লোকটাকে আমি ভালোবাসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে জানিয়েছো তুমি তাকে ভালোবাসো? বলে না, তা তো জানাই নাই। বলে যাও তাকে জানাই আসো। গিয়া লোকটা বলল, ইন্নি আহবাবতুকা ফিল্লাহ, আমি ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। লোকটা উত্তর দিল, আহাব্বাকাল্লাযী বিমা আহবাবতানি ফীহি, তুমি যে কারণে আমাকে ভালোবাসো যার জন্য, সে আল্লাহ তাআলা তোমাকে সেজন্য ভালোবাসুক। এখন এটাই দোয়া, আমাদের দোয়া কিতাবুদ দোয়ার মধ্যে দোয়াটা দেওয়া আছে, কেউ যদি কাউকে ভালো বলে বা আমি তোকে আল্লাহর জন্য ভালোবাসি, তো কি উত্তর দিবে ওখানে লেখা আছে দেখবেন হাদিসটা। ভাইরা আমার, এই যে হাদিসটা যেটা আগে বললাম, এই হাদিসটা মুসলিম শরীফের 6714 নম্বর হাদিস, আবু দাউদের 5127 নম্বর হাদিস, আহমাদের 9291 নম্বর হাদিস। এমনি ভাবে যে কোনো কাজে, পার্থিব কাজেও আমরা নিয়ত করব শুধু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সূরা বাইয়েনার 5 নম্বরতে বলা হয়েছে, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছেন যে মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস ইবাদত করতে বলা হয়েছে। এখন মানুষ যে মানুষকে ভালোবাসে, আল্লাহওয়ালাদেরকেও ভালোবাসে, এখানেও শয়তান ঢুকে যায়। শয়তান ঢুকে কয়েকটা কাজে লাগায়। এক নাম্বার, এই আমি যদি এই আল্লাহওয়ালা এই আলেমের সঙ্গে থাকি, তাহলে মানুষ আমাকে বলবে সে হুজুরের সঙ্গে থাকে, লোকটা সম্মানিত লোক, আমাকে লোকেরা সম্মান করবে, আমাকে লোকেরা মর্যাদা দিবে। এই কারণে যদি মানুষরা বলবে অমুক লোকটা হুজুরের একেবারে খুব খাস ভক্ত, খাস ভক্ত বকার, আল্লাহ বললেন মুখলিসিন আলাহুদ্দিন, খাস ভক্ত বকার, আর এখন খাস ভক্ত হয় কার? হুজুরের, পীরের খাস ভক্ত, শেখের খাস ভক্ত, হ্যাঁ অমুক আলেমের খাস ভক্ত, এগুলো বর্জন করতে হবে। মুমিনরা খাস ভক্ত কার? কোরআনে পরিষ্কার বলা আছে মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহ বলছেন খাস করে মহব্বত করবে কাকে? একমাত্র। আর আমরা খাস ভক্ত হই কার? এলে এক সমস্যা, দ্বিতীয় আর একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে এই, পীর সাহেবের কাছে বড় বড় মুরিদরা আছে, যদি ওখানে যাই তাহলে বড় বড় লোকদের সঙ্গে পরিচয় হবে, এরপরে তাদের থেকে পার্থিব সাহায্য নেওয়া যাবে, নিজের এই সমস্যা ওই সমস্যা, নিজে ব্যবসা বাণিজ্য করবো এরকম হবে কি হবে, এইরকম আছে, এটা সব জায়গাতেই থাকে। এই জন্য আপনারাও সাবধান থাকবেন। অনেক সময় আমাদের এখানেও আছে স্বার্থ উদ্ধারের জন্য, এরা আসলে দিনই কাজ করে না। আমাদের দিনই ভাই যারা আলহামদুলিল্লাহ তারা ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, তারা কোনো স্বার্থের জন্য যায় না। কিছু লোক দেখবেন এইখানে কে গাড়িতে আসলো, কে একটু বড় লোক, আস্তে তার সাথে গিয়ে পরিচয় হওয়ার জন্য চেষ্টা করে, সম্পর্ক করার চেষ্টা করে, এরপরে আস্তে আস্তে তার কাছে গোপনে গিয়ে বলে ভাই আমি একটু সমস্যা আছি, আমার বোন অসুবিধা, আমার বউ অসুবিধা আছে, এরকম পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। অথচ বউয়ের কাছে গিয়ে খবর নিয়ে দেখা গেছে সাহায্য করা হয়েছে ঠিকই, সাহায্য করে বউর কাছে গিয়ে পৌঁছে নেয়, এরকম প্রমাণ বহুত আছে আমাদের কাছে। এই জন্য আপনারা সাবধান থাকবেন, এটা শয়তানের কৌশল। শয়তান এটা আসে আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে এগুলো এসে যায়, যখনই কোন একজন আল্লাহওয়ালার কাছে আপনি যাবেন শুধুমাত্র উদ্দেশ্য হবে কিসের জন্য, আল্লাহর জন্য। এখানে এই উদ্দেশ্য না ঢুকে, এখানে অনেক বড় লোকেরা আসে, গাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, টাকাওয়ালা আছে, আমি ওখানে গেলে পরে তার সাথে পরিচয় আস্তে আস্তে পার্থিব কিছু ফায়দা নেওয়া যাবে, এই জন্য শয়তান এখানে লোক ঢুকাইয়ে দেয়। এটার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ মমিনের ভালোবাসার মাপকাঠি কে ওয়াহাব্বালিল্লাহ, মমিন তার সব কিছু ভালোবাসা উজাড় করবে শুধুমাত্র কার জন্য, এই জন্য একটু মস্ক করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলনী ছাড়া এটা আমলে আসবে না। আপনি যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে ক্ষুধায় কাতর হয়ে গেছেন, খাবার সামনে উপস্থিত, টেবিলে সাজানো আছে, মনেতে এখনই খাওয়া শুরু করে দেয়, আপনি থামবেন, নফসকে বুঝাবেন যে না আমি এই খাবার কেন খাচ্ছি, আমি এই খাবার খাচ্ছি এজন্য আল্লাহ আমাকে খাওয়ার পারমিশন দিয়েছেন, আল্লাহ বলেছেন কুলু খাও, অশরাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করো না, আল্লাহর হুকুম আছে খাওয়া দাওয়া করার জন্য। আল্লাহর নবী নিজেও খাওয়া দাওয়া করেছেন এবং তিনি খাবারটা গ্রহণ করার পূর্বে এমন ভাবে বসতেন মনে হতো তিনি খাবারের প্রতি মহতাজ, নিজের এহতিয়াজকে প্রকাশ করতেন, এইটা মনে করে এরপরে আল্লাহর হুকুম মানার জন্য আর রাসূলের তরিকা পালন করার জন্য এবারে খাবার খাওয়া শুরু করবেন। কি হয়ে গেল এটা? এখন খাবারের ভালোবাসা কার জন্য? এমনি ভাবে আপনি বাহির থেকে চলে গেছেন, ছেলে মেয়েগুলো দৌড়ে চলে আসতো আব্বু বলে, মনে চায় তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমু খাই, ভালো কথা। দুই কারণ হচ্ছে, একটা হচ্ছে জাগতিক বিষয়, আর একটা আল্লাহর হুকুম আছে এখানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, হোসান হোসাইনকে বা হাসানকে আদর করেছেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, হাসান অথবা হোসাইন চলে আসলেন মেম্বার থেকে গিয়ে তাদেরকে করে তুলে নিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় চলে গেছেন, আবু উমামা এর ছেলে উমামা তিনি আল্লাহর রাসূলের কাঁধে চলে বসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন সে ঘোড়ার মতো বসলো, আবার যখন দাঁড়িয়ে গেলেন রাসূল আস্তে নামিয়ে দিলেন, এইটাকে মনে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করেছেন, আমি সেজন্য আদর করছি। এখন এটাও কি হয়ে যাবে? মস্ত করতে হবে, মস্ত অনুশীলন করতে হবে, এটা ছাড়া এটা জীবনে বাস্তবায়ন হবে না। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, এইটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভালোবাসার আসল পরীক্ষা হবে তখন যখন আমরা দেখব আল্লাহর ভালোবাসার চাহিদা যেরকম, আর এই সন্তান বাড়ি ঘর মাল সম্পদের চাহিদা আর এক রকম, তখন আমরা আল্লাহটাকে অগ্রাধিকার দিব নাকি পার্থিব দিক থেকে অগ্রাধিকার দিব, এটা হলো বিষয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরায়ে তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها আটটা জিনিসের নাম আল্লাহ উল্লেখ করেছেন, বলো তোমাদের আবা হুকুম তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ এক, ও আবনা হুকুম তোমাদের সন্তান ছেলে মেয়ে নাতি পুরুষ দুই, তিন নম্বর ও এখওয়ান হুকুম তোমাদের ভাই, ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী, ও আশিরাত হুকুম তোমাদের আত্মীয় স্বজন, এবং তোমাদের সম্পদ যা তোমরা সঞ্চয় করেছো কষ্ট করে কামাই করেছো, এবং ব্যবসা বাণিজ্য যা তোমরা আল্লাহর রাস্তায় চলতে গেলে বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করছো, নাহা এবং তোমাদের বাড়ি যা তুমি খুব ভালোবাসো, নিজের বাড়িটা কত প্রিয় বাড়ি। এই আটটা জিনিসের ভালোবাসা আটটা জিনিসের মহব্বত যদি তোমাদের কাছে বেশি হয়, আহাব্বা ইলাইকুম, বেশি প্রিয় হয়, মিনাল্লাহি, আল্লাহর থেকে, ও রাসূলহি, আল্লাহর রাসূলের থেকে, ও জিহাদিন ফি সাবিলহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, আল্লাহ বলছেন এই তিনটা জিনিসের থেকে আটটা জিনিসের মহব্বত যদি বেশি হয়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের ভালোবাসেন না। বোঝা গেল যারা এই তিনটা জিনিসের উপরে আটটা জিনিসকে অগ্রাধিকার দিবে সে ব্যক্তির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ ভালোবাসেন না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয়জন না হব, বেশি প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছেন, ফাকাল লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্ব ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়, তবে আমার জানের চেয়ে বেশি প্রিয় না, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা আপনাকে হয়তো দিতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যদি তাই হয় তাহলে তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে বেশি প্রিয় না হব, মিন নাফসিকা, তোমার জীবনের চেয়েও। ফাকাল লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন, ফাইন্নাহু আল আন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়, আল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম, এখন আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এখন, হে ওমর, এখন, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে। বোঝা গেল একজন মুমিনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা রবেন কে? আল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বতের মোকাবেলায় দুনিয়ার অন্য যা কিছু আছে সেগুলোকে ত্যাগ করতে হবে, এটাই মহব্বতের চাহিদা। এবারে 4 নম্বর আলামত হচ্ছে, ওয়াবগাদারিল্লাহি, একজন কামেল মুমিনের পরিচয় বলছিলাম 4টা আলামত, কয়টা আলামত? এবারে 4 নম্বর আলামত হচ্ছে ওয়াবগাদারিল্লাহি, আল্লাহর জন্য সে কারো সঙ্গে ঘৃণা করে, কাউকে শত্রু ভাবে, শুধুমাত্র কার জন্য? তার শত্রুতার মাপকাঠি কে? আল্লাহর জন্য। আল্লাহ যাকে শত্রু বলেছেন সে তার শত্রু, আল্লাহ যাকে শত্রুতা পোষণ করতে বলেছেন তাকে শত্রু ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুমিনদের শত্রু শয়তান। মুমিনদের শত্রু কে? কোন একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন কিভাবে? লোকটা বলল যে দেখো, আমি কোরআন চিন্তা করলাম, দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই, যত ভালো মানুষ হোক না তার শত্রু আছে, আমিও তালাশ করলাম যে আমারও কোনো শত্রু আছে, কিন্তু আজকে যে শত্রু কালকে সে বন্ধু হয়ে যায়, আমার শত্রু আমি তালাশ করলাম কোরআন থেকে, কারণ কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আমি কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ অপরাধে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আমি শত্রু পেয়ে গেলাম, এবারে শয়তান আমার শত্রু, শয়তান আমার শত্রু, এরপরে শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে তারাও আমার শত্রু। এরপরে তালাশ করলাম কোরআন থেকে আমার বন্ধুকে, মানুষ দুনিয়াতে এমন কেউ নাই যার কোনো বন্ধু নাই, আমিও তালাশ করলাম আমার নিশ্চয়ই কোনো বন্ধু আছে, কিন্তু দুনিয়ার বন্ধু, আজকে বন্ধুত্ব আছে কালকে শেষ হয়ে যায়। আমি কোরআন থেকে বন্ধু তালাশ করতে শুরু করলাম, আমি কোরআনে পেয়ে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিজ্জুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু, এবার বন্ধু পেয়ে গেলাম, আল্লাহ হলেন বন্ধু, শত্রু হলো শয়তান, এর মাঝখানের যেগুলো আছে এগুলো আল্লাহর পক্ষে যারা তারা আমার বন্ধু আল্লাহর কারণে, আর যারা শয়তানের পক্ষে তারা আমার শত্রু, কার জন্য? মানুষ দুইটা ভাগ হয়ে যাবে, এটাই হচ্ছে মমিনদের পরিচয়। মমিনরা কাউকে ভালোবাসবে কার জন্য? আমাদের কারো সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। ওই যে বাংলায় একটা কথা বলে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, কথাটা ঠিক। কারণ পাপী যে ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর সৃষ্টি, ব্যক্তিকে আল্লাহ তৈরি করেছেন, তার সঙ্গে আমার কোন শত্রুতা নেই। সে যদি আজকে শিরিক থেকে তওবা করে, সঙ্গে সঙ্গে সে আমার কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। তাহলে ব্যক্তির সঙ্গে আমার শত্রুতা নেই, আমাদের শত্রুতা কার সঙ্গে? আদর্শের সঙ্গে। এই জন্য আমরা এটা বলি যে আমরা কোন দল না, আমাদের কাছে ঘোষকও যেরকম, জনকও সেরকম, আমাদের কাছে রত্নও যেরকম, নেত্রীও সেরকম। বিষয়টা বুঝেন আপনারা? একজন হলো দেশ রত্ন, আর একজন কি? দেশ নেত্রী। একজন হলেন জনক, আর একজন কি? ঘোষক। আমরা বলি এই জনক বলো ঘোষক বলো সবগুলোই মাজার পন্থী, সবগুলোই কি? ক্ষমতা আসলে কেউ দৌড়ায় ওই মাজারে, কেউ দৌড়ায় কি আর এক মাজারে দৌড়ায়। আমরা এই জন্য কোন দলের লোক না, আমরা দলের লোক কার দলের? আল্লাহ, ইসলাম আমাদের দিন। এই জন্য আমরা নীতি, মানব রচিত যত বাজে নীতি আছে এই নীতির বিরুদ্ধে আমরা কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি। কোন ব্যক্তির সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। আপনারা জানেন আল্লাহর নবীর আপন চাচা, সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওয়াহশী হত্যা করেছিল এবং যার নির্দেশ হত্যা করেছিল হিন্দিয়া, এই হিন্দা এবং ওয়াহশী মক্কা বিজয়ের পরে যখন ইসলাম গ্রহণ করলো, আল্লাহর নবী তাদের ক্ষমা করে দেন নাই, তাদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ হয়ে গেল। কেন? তারা সাহাবী হয়ে গেল। কেন হয়ে গেল? ওই ব্যক্তি ওয়াহশীর সঙ্গে নবীর কোন শত্রুতা ছিল না, ব্যক্তি হিন্দার সঙ্গে কোন শত্রুতা ছিল না, শত্রুতা ছিল কিসের সঙ্গে? আদর্শের সঙ্গে। শত্রু ছিল আকিদার শত্রুতা, শত্রু ছিল আল্লাহর জন্য। যখন তারা আল্লাহর বান্দা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা তাকে আমাদের ভাই হিসেবে গ্রহণ করলাম। এটাই মনে রাখতে হবে, আমাদের ভাইদেরকে মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম এক্ষেত্রে কঠোর ছিলেন, আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না, ব্যক্তির আদর্শ, ব্যক্তির চরিত্র, ব্যক্তির পাপ, এগুলোকে আমরা কি করি? এটা পরিষ্কার থাকতে হবে। আমাদের ভাইরা অনেকে ব্যক্তির উপর আক্রমণ করে ফেলেন, এটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের কোনো ব্যক্তির সঙ্গে শত্রুতা নেই, আমরা কোনো ব্যক্তিকে কাফের বলতে এজন্য সাবধানতা অবলম্বন করি। অনেকে আছে আমাদের যারা নতুন ইসলামে চলে আসে, হঠাৎ করে মনে করে কি আমি ইসলাম শিখে গেছি, আমি মুসলিম হয়ে গেছি, আমি মুওয়াহিদ হয়ে গেছি, আমার এখন পরিবারের সব কাফের, আশপাশে সব কাফের, গিয়ে এমন কাফের বলা শুরু করে আর শেষ পর্যন্ত বলে কি যে জসীমউদ্দিন রহমানই সব বলেছেন। আমি এরকম ব্যক্তিগত ভাবে কারো কা নাম ধরে কাফের বলি, এটা খুব খেয়াল রাখবেন। আমাদের এইখানে যারা আছে সবাই যে আমাদের ভাই তা না, এখানে বিভিন্ন ফেরকার, বিভিন্ন আদর্শের লোক আছে, বিভিন্ন রকমের গোয়েন্দাগিরির জন্য লোক আছে, বিভিন্ন রকমের লোক এখান থেকে ভাগাই নেওয়ার জন্য লোক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এইখানে কাউকে পাইলেই আপনি আপনার ভাই মনে করবেন না যে আপনার সাথে ওখানে পরিচয় হয়েছিল। এখানে অনেক আছে যারা মানুষকে পাইকারি কাফের বলে, আমরা কি পাইকারি কাফের বলি? আমরা আদর্শকে কাফের বলি, এই আদর্শ পালন করে সে কাফের হয়। যখন নির্দিষ্ট কোন ব্যক্তির প্রশ্ন আসে তখন আমরা চিন্তা করে কাফের ফতোয়া দিই, সেক্ষেত্রে আমরা চিন্তা করব এখন অমুক আলেম গণতন্ত্র কাফের, অতএব গণতন্ত্র যারা করে সব কাফের, না এরকম না, এটা মনে রাখতে হবে। ভোট দেওয়ার সেরে কি কাজ এটা আমরা বলি, কারণ ভোট দিলে একজন এমপি তৈরি হয়, এমপির আইন তৈরি করে, আইন প্রণেতা হয়ে যায়, ওরা আল্লাহর আইন বাতিল করে, এর দ্বারা ভোট দেওয়া শিরিক। এখন যারা ভোট দেয় আপনি পাইকারি বলেন, ভোট দেওয়া যেহেতু শিরিক, কাজে যারা ভোট দেয় সব মুশরিক, অতএব তুমি মুশরিক নাই, অতএব যাবো না আমরা। কারণ হচ্ছে এই, এই জাতির অনেকেই এখন পর্যন্ত এগুলো জানে না, এগুলো শিরিক, আকিদার বিষয়গুলো ক্লিয়ার না, কেউ আছে অজ্ঞতার কারণে, কেউ আছে তাবিল করে, বিভিন্ন কারণে আমরা মানুষকে ব্যক্তিগতভাবে তাকফির করি না, এটা মনে রাখবেন। যারা এগুলো করে তারা আমাদের কেউ না, আমরা তাদের কেউ না, এটা মনে রাখতে হবে। আমরা সবসময় বলি এটা উসুল আছে, সে উসুল অনুযায়ী চলতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম এটা করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন দেখা গেছে ছেলে আবু বকর বাপ, আর অপর দিকে আব্দুর রহমান সন্তান, বদরের যুদ্ধে মুখোমুখি হয়ে গেছে। আব্দুর রহমান ইসলাম গ্রহণ করলেন, বললেন আব্বা বদরের যুদ্ধে আপনি আমার মুখোমুখি হয়ে গেছিলেন, ইচ্ছে করলে আপনাকে আমি তরবারি আঘাত করতে পারতাম, দ্বিখণ্ডিত করে ফেলতে পারতাম, কিন্তু আমি আপনি আমার বাপ সেজন্য করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার সন্তান, ওই দিন যদি তুমি আমার তরবারির নাগালে একবারের জন্য আসতে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীর হুকুম পালন করার জন্য তোমাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম আল্লাহর জন্য। এখন তুমি ইসলাম কবুল করেছো, তোমার সঙ্গে আমার কোন শত্রুতা নেই। এমনি ভাবে কোরআন পড়ুন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলছেন তুমি কোন মুমিনকে যে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, পরকালে বিশ্বাস করে, তাদেরকে পাইবা না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে দুশ্মনী করে, শত্রুতা করে, তাদের সাথে ভালোবাসা করে, এমন পাইবা না। কারণ আপনি আল্লাহকেও ভালোবাসবেন, আল্লাহর শত্রুকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। এরপর আল্লাহ বলছেন আলাও কানু আবাহুম, হোক না সে তার বাপ, হোক না সন্তান, হোক না ভাই। ভাই কেন বললেন? এরা প্রমাণ পেশ করেছেন সাহাবারা, ওমায়ের মুসা ইবনে ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা দেখছেন তার ভাই উবাইদ ইবনে ওমায়ের বদরের যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়ে গেছে, মুসলিম সৈনিকেরা বাঁধছে রশি দিয়ে, মুসা ইবনে ওমায়ের বলছেন ওকে ভালো করে বান্ধো, ওর মা বড় ধনী মানুষ, অনেক টাকা দিয়ে ছাড়াতে আসবে। উবাইদ বলল ওমায়ের তুমি তোমার ভাই, কেন আমাকে বাঁধতে বলছো? ওমায়ের বলল, মুসা ইবনে ওমায়ের বললেন যে আরে উবাইদ শোনো, তুমি কিসে আমার ভাই? আমার ভাই তো ওরা যারা তোমাকে রশি দিয়ে বেঁধে ফেলছে, তুমি তো কাফের মুশরিক, কোন কাফের মুশরিক মুমিনদের ভাই হতে পারে না। এমনি ভাবে আমি আগেও বয়ান করেছিলাম, আল্লাহর রাসূলের স্ত্রী মক্কার নেতা আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেছেন। চুক্তির সময় হুদাইবিয়ার সন্ধির এক ফাঁকে আবু সুফিয়ান মদিনায় গেল, গিয়ে উঠল তার মেয়ের ঘরে, মেয়ে বাপকে অনেক বছর পরে দেখল, বিছানাটা আস্তে গুটিয়ে ফেলল। আবু সুফিয়ান মক্কার নেতা উম্মে হাবিবার বাপ বললেন ও মেয়ে তুমি এটা কেন করলা? এই বিছানাটা কি আমার উপযুক্ত নয়, নাকি আমি এই বিছানার উপযুক্ত নই, কোনটা? আল্লাহর নবীর স্ত্রী ঈমানের পূর্ণ পরীক্ষায় পাশ করেছেন, বলেন আবু সুফিয়ান তুমি হতে পারো আমার বাপ, কিন্তু তুমি মুশরিক। কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক, তুমি নাপাক, আর এই বিছানা পাক, আল্লাহ নবী এখানে বসেন, এই বিছানায় বসার মতো অধিকার তোমার নাই, আমি সেজন্য বিছানা গুটিয়ে ফেলেছি। এটা ঈমানের পরীক্ষা, আবগাদাল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করা, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা হবে। এরকম ভাবে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরাইজা গোত্রে হালিফ ছিলেন, বনু কুরাইজা ইহুদিদের গোত্র, যখন ঘেরাও করা হলো তখন তারা মনে করলো আমাদের সাদ ইবনে মুয়াজ একজন মদিনার বড় সাহাবী, এখন মুহাম্মদের সৈনিক, তো তিনি যে বিচার করবেন আমাদের পক্ষেই করবেন, আমরা তার বিচার মেনে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে খবর দিলেন, সাদ আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকগুলো তোমার বিচার মেনে নিবে। সাদ ইবনে মুয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি বিচার করি সেই বিচার তারা মেনে নিবে, আপনিও কি মেনে নিবেন, আপনার উপরে কার্যকর হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমার উপরেও কার্যকর হবে। এরপরে তিনি ফয়সালা দিলেন তাহলে আমার বিচার হচ্ছে এই, ওদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তাদের সবাইকে কতল করে দেওয়া হোক, আর ওদের মেয়েগুলোকে বান্দি বানানো হোক, ছেলেগুলোকে গোলাম বানানো হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সেই ফয়সালাই করেছো যে ফয়সালা আল্লাহ আসমানে করে রেখেছেন। সাহাবায়ে কেরাম এরকম বিচার করেছেন, এরকম পরীক্ষা দিয়েছেন। সহিহ বুখারীর 3043 নাম্বার, আর রাহিকুল মাখতুম যারা বাংলা ওটার 321 নাম্বার পৃষ্ঠা দেখবেন। এইরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে চারটা কাজ, কয়টা কাজ? চারটা কাজ। ভালোবাসবো কার জন্য? দান করবো কার জন্য? বিরত থাকবো কার জন্য? শত্রুতা করবো কার জন্য? আল্লাহর জন্য শত্রুতা করা। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ভালোবাসা আমাদের শত্রুতা এই সব কিছুর মাপকাঠি হবেন কে? যখন একটা লোক তওবা করে ইসলামে চলে আসবে তখন আর তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কারণ ব্যক্তির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের এজন্যই মনে রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন কাফেরদের সামনে ঘোষণা করলেন, আল্লাহ যে ক্ষেত্রে আমাদেরকে বললেন ইব্রাহিম তোমাদের জন্য আদর্শ, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে ভাষণ দিলেন, ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? ইন্না বুরাউ মিনকুম অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বরা করলাম, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহর পরিবর্তে যার পূজা করো তার থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। বুঝা গেল মূর্তির থেকে সম্পর্ক ছিন্ন করার পূর্বে মূর্তি পূজকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আগে বলেছেন কাদের কথা? আগে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বাড়া করলাম, এরপরে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা ঘৃণা শুরু হয়ে গেল, ঘৃণা শুরু হয়ে গেল কতক্ষণ পর্যন্ত? আবাদান, চিরস্থায়ী ভাবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসবে, এক আল্লাহর দিকে ফিরে আসবে, আর তোমাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। এটা মনে রাখতে হবে। আমরা আমাদের সমাজে কাজ করব, আমি গত সপ্তাহে বলেছিলাম এই রমজানকে সামনে রেখে আমরা দাওয়াতের কাজ ব্যাপকভাবে চালিয়ে দেব। আমরা দাওয়াতের ক্ষেত্রে মনে রাখবো কোন ব্যক্তির সঙ্গে আমাদের শত্রুতা নেই। শত্রুতা কিসের সঙ্গে? আদর্শের সঙ্গে। শত্রুতা আকীদার, শত্রুতা আদর্শের। কাজে ব্যক্তির সঙ্গে শত্রুতা নেই, তার সাথে নম্রভাবে তাকে দাওয়াত দিব। আমাদের এটা মনে রাখতে, আমরা গিয়ে সব বাড়া করা শুরু করে দিই, প্রথম দিকে খুব বাড়া করি, এই শত্রু ওই শত্রু সব ত্যাগ করি, কয়েকদিন পরে আবার কি হয়ে যায়, সব একাকার হয়ে যায়। এটা আমরা করব না। আল্লাহ আমরা বরং এই যে যা আজকে আলোচনা করা হলো এবার আমল করব সতর্কতার সঙ্গে। আমরা আজকে আলোচনা করলাম কামেল ইমানের চারটা লক্ষণ। কয় লক্ষণ? চারটা লক্ষণ। কি কি? এক নাম্বার, সে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করবে কার জন্য? দুই। তিন নাম্বার, কাউকে কিছু দিবে কার জন্য? চার নাম্বার, বিরোধ থাকবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।